8ই নভেম্বর 2019 জুমার পরের মজলিসে হাফেজ আবু হুরায়রার কণ্ঠে কবিতা হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুম। এ কবিতার আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা।
হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুম লেখা কবিতা, কবিতার নাম ঘরেরই অন্দরে। ঘরেরই অন্দরে আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে। আমি গো ডাক শুনিয়া অধীর হয়ে উঠি, প্রিয় গো কাছে যেতে ব্যাকুল হয়ে ছুটি, আমি গো ডাক শুনিয়া অধীর হয়ে উঠি, প্রিয় গো কাছে যেতে ব্যাকুল হয়ে ছুটি, তিনি যে অপেক্ষাতে আজ আমার লাগি, তিনি যে অপেক্ষাতে আজ আমার লাগি, তাহারি ডাকরে তাপে মন থাকে মোর জাগি, তাহারি ডাকরে তাপে মন থাকে মোর জাগি, তিনি যে অপেক্ষাতে আজ আমার লাগি, তিনি যে অপেক্ষাতে আজ আমার লাগি, তাহারি ডাকরে তাপে মন থাকে মোর জাগি, তাহারি ডাকরে তাপে মন থাকে মোর জাগি, আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুকে দেখি তাজাল্লির কিড়ে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে। আমি গো থাকব না আর জগৎ অন্ধকারে, আমায় গো টেনো না কেউ ডেকো না নন্দরে, আমি গো থাকব না আর জগৎ অন্ধকারে, আমায় গো টেনো না কেউ ডেকো না নন্দরে, আমি তার তিনি আমার এসব কি মজা, আমি তার তিনি আমার এসব কি মজা, এসব করবে মোরে মাওলা প্রেমের রাজা, এসব করবে মোরে মাওলা প্রেমের রাজা, আমি তার তিনি আমার এসব কি মজা, আমি তার তিনি আমার এসব কি মজা, এসব করবে মোরে মাওলা প্রেমের রাজা, এসব করবে মোরে মাওলা প্রেমের রাজা। বন্দিগী ভালোবাসা শুধুই তাহার দরে, কেন গো থাকব পরে পরের দুয়ারে পরে, বন্দিগী ভালোবাসা শুধুই তাহার দরে, কেন গো থাকব পরে পরের দুয়ারে পরে, এ দুয়ারে প্রিয় দুয়ার প্রিয় ডাকেন ঘরে, এ দুয়ারে প্রিয় দুয়ার প্রিয় ডাকেন ঘরে, আদর কি দিবেন তিনি ঘরের অন্দরে, আদর কি দিবেন তিনি ঘরের অন্দরে, এ দুয়ারে প্রিয় দুয়ার প্রিয় ডাকেন ঘরে, এ দুয়ারে প্রিয় দুয়ার প্রিয় ডাকেন ঘরে, চাদর কি দিবেন তিনি ঘরের অন্তরে, আদর কি দিবেন তিনি ঘরের অন্তরে, আকাশের বুকে দেখি তা জল কি ঢে, আকাশের বুকে দেখি তা জল কি ঢে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে, আকাশের বুক হতে ওই ডাকে মোরে কে।
একান্ত নৈকট্য তিনি আমাদেরকে দান করবেন। মোল্লা কারি আমাদের লিখছেন যে ফাইন জাকিরা কালওয়াকিফি আলাল বাব, আল্লাযী যাকারা আল্লাহ কাল্লাযী ওয়াকাফা আলা বাবিল্লাহ, আল্লাযী যাকারা আল্লাহ কাল্লাযী ওয়াকাফা আলা বাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর স্মরণ আল্লাহর ইয়াদ করে সেজন্য আল্লাহ পাকের দুয়ারে হাজির হয়ে গেছে। আমার শেখ রহমুল্লাহ বলতেন এখন ভিতরে মুহূর্তে হঠাৎ তিনি ডেকে নিয়ে যাবেন, অর্থাৎ নিজের খাস দোস্ত বানাবেন, খাস প্রেমিক বানাবেন, খাস বলি বানাবেন। আল্লাহ পাক সেই দৌলত আমাদের সকলকে নসিব করে। এরকম লোক যারা যারা আল্লাহর ওলি হন তো তাদের মকাম তো আজিব, ওলি এবং ওলিতেও বেশ কম আছে। এক গাছে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছ কাঁঠাল ধরে এক দুইটা, আর একটা গাছ কাঁঠাল ধরেই না, কেন কাঁঠাল গাছ তো বটে কাঁঠাল একটাও নেই, কোনো গাছে কাঁঠাল ধরল ওই দুইটা তিনটা, ভাই কি আপনার গাছ পুরো খালি, ভাই যখন থেকে কাঁঠাল গাছ অনেক বছর হয়ে গেছে এই ধরে এরকম একটা দুইটা তিনটা ধরে এই খায় শুকর আদায় করি, আরেকজনের কাঁঠাল গাছের গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত তাম শরীর কাঁঠালে ঢাকা, পাতার বদল কাঁঠালে ঢাকা। হ্যাঁ, গত রমজান মাস মনে হয় কাঁঠালের মৌসুম ছিল, হ্যাঁ কাঁঠাল আর কাঁঠাল একদম বেসুমার। তো রমজানে এখানে রাত্রিবেলায় তারাবির পরের মজলিসের পরে আমরা গেছিলাম দেওনা, এটা না দেওনা দেওনা গেছিলাম, দেওনা কাপাসিয়ার পরে যে দেওনা মাদ্রাসা আছে কি না মাদ্রাসা দাওয়াতুল হক, আমাদের আলহাজ মিজানুর রহমান চৌধুরী সাহেবের ওখানে ওই মাদ্রাসায়, ওখানে দেওবন্দের এক বুজুর্গ আসছিলেন হযরত মাওলানা কারি আবুল হাসান আজমি স্যার, তো ওনার সঙ্গে দেখা করতে গেছি, রাত্রে গেছি তো তো ফজর নামাজ পড়ে যখন ফিরতেছিলাম ইয়া আল্লাহ কাঁঠাল গাছ কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল আজি মামলা। তো আমেরিকান এক মেহমান আমাদের সাথে ছিল, তো সে না তাকে তো নেই নেই আমরা আফসোস করতেছিলাম যে এইখানে খানকায় তাকে রেখে গেছে, ও হো তারা যদি নিয়ে আসতাম কি মজা হইত, তারা তো কাঁঠাল এইভাবে দেখবে করতে গিয়ে বহুত আফসোস করতেছিলাম। সেই কি কাঁঠাল, এক এক জায়গায় আমরা গাড়ি থামাই দিই, ভাই রাখো মানে আগে কাঁঠাল দেখি, কিন্তু কি আশ্চর্য প্রতিরোধ, পা থেকে নিয়ে একদম মাথা পর্যন্ত পুরো শরীর একদম কাঁঠালে ডুবে কাঁঠালে ডুবে আছে, আজিব মামলা। হ্যাঁ আল্লাহ তাআলা আল্লাহ আগ্রাজ কি কুদরত আল্লাহ একবার। তো ওলি এবং ওলিতেও এরকম পার্থক্য হয়, এক ওলি আল্লাহ তিনি ওলি আল্লাহ, কাঁঠালে একটাও নেই গাছে, আবার আরেক বলি আল্লাহ তো আসে দুই তিনটা কাঠাল, আরেক বলি আল্লাহ তো মাথা থেকে পা পর্যন্ত পুরো রূহ বেশমার আল্লাহ পাকের মহব্বতের ফলে ফুলে একদম ডুবা, একদম আচ্ছাদিত। তো ওলি তো অনেক দেখা যান মানে পৃথিবীতে, কিন্তু আল্লাহ পাক এমন আউলিয়া গ্রামকে দেখার তৌফিক দিচ্ছেন একজনই কোটি কোটি আউলিয়ার চেয়েও বড়, এক একজন এরকম বড় বড় দেখার তৌফিক দিচ্ছে। একজন আমার শেখ আরেবুল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ, কেসা মানুষ ছিলেন, মুজিবুসুন্নাহ মাওলানা শাহ আফরুল হোসেন রহমতুল্লাহকে দেখার তৌফিক দিচ্ছে। একজনকে দেখলে মনে হয় যে হাজার হাজার জনকে লক্ষ কোটি জনকে দেখে দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি আজিম শাহ এই সকল বুজুর্গার দিন। একবার আমি ঢাকাতে এখানে এই মোহাম্মদপুরে এক জায়গাতে হজরতওয়ালা গেছিলেন, তো হজরত ওই নির্জনে নিজ কামরাতে ওখানে ইবাদতে মশগুল নামাজ পড়েন। এই নির্জনতা যে গভীরতা এবং নির্জনতার মজা, এটা আমরা কিভাবে বাইরে থেকে বুঝব। যাই হোক, আল্লাহর ওলিদের এই ধরনের একান্ত ইবাদতের সময় কোন রকম ডিস্টার্ব না হয় সেদিকে খেয়াল রাখা চাই। আমার কারণে আল্লাহর সঙ্গে গভীর ধ্যানমগ্নতায় কোনো বিঘ্ন না ঘটে, এটা তাদের উপর বড় জুলুম, তারা সহ্য করতে পারে না, কষ্ট হয়ে যায়। আল্লাহ পাকের সঙ্গে ভীষণ একান্তে একান্ত মিলনে তখন তারা মশগুল থাকেন। হ্যাঁ, তো আমি একটু দূরে এক জায়গায় বসেছিলাম, পরে আবার ভাবতেছিলাম যে অনেক সময় হয়ে গেছে, তো হযরত যদি কাউকে খুঁজতে চান ডাকতে চান তো কাছে না থাকলে মুশকিল, একটু ঘুরে আসি। মানে কামরা তো কাছেই, তারপরে একটু দরজার সামনে না গিয়ে দূর থেকে একটু দেখে আসি যে যদি ফারেক হলেন হয়তো ইশারা দিলেন আসো এদিকে। তা আমি ওখানে সে একটু ওই দরজা বরাবর একটু দূরে হালকা একটু গিয়ে দেখতে চাইলাম, দূর থেকে দেখলাম যে হযরত কেবলামুখী দাঁড়ানো, মানে আবার নামাজ শুরু করবে, ধুম হাসতেছে, কেউ নাই ওখানে, কিসে কি কেবলামুখী ওই মানে নিচের দিকে তাকা কেবল হাসতেছেন। তো সেই দৃশ্য কি যে উপভোগ্য, সুবহানাল্লাহ। যাই হোক, পরে আমি মনে করলাম যে হঠাৎ আমাকে দেখলে হযরতের এই একান্ত নৈকট্যের এই মাহফিলে বিঘ্ন না ঘটে, আস্তে আড়াল হয়ে গেলাম। এইরকম সময় তো কোনো আওয়াজও করতো নেই, কথাও বলতে নেই, চুপচাপ। পরে এক সময় অন্য কোনো সময় কোনো একদিন অনেক অনেক পরে এক সময় আমি ওখানে ছিলাম, তো হযরতের কামরাতে বললাম যে হযরতজি ওই একদিন অনুমতি হলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। বললাম যে হযরত এই যে ঢাকাতে মোহাম্মদপুরে অমুক জায়গা নির্দিষ্ট করে বলছি, তা আপনি এরকম নির্জনে ইবাদতে মশগুল ছিলেন, তা আমি ভাবছিলাম যে যদি হযরতের কোনো কাউকে ডাকার দরকার হয় আমাদেরকে হয়তো খুঁজবেন, তো একটু ঘুরে আসি। দূর থেকে আমি দরজার সামনে দিয়ে যখন ওইদিকে ঘুরতেছিলাম তো এই দৃশ্য দেখলাম, আপনি আবার শুরু করবেন নামাজ, কেবলামুখী দাঁড়ানো, হাত দুইটা ঝুলানো নিচে, আর আপনি ভীষণ হাসতেছেন একলা, মাথা নিচু করে করে নিচের দিকে তাকায় হাসতেছেন আর এভাবে দাঁড়িয়ে ঢুলতেছেন। এই তো হযরত দেখে একদম আমাকে বড় বড় চোখে দেখতেছেন, আর এই সর্বনাশ করছে। এখন তো হযরত দেখলেন যে এ তো ভাই আমার একান্ত বিষয় দেখে ফেলছে। ও তা এখন কি করবেন, মানে এটা তো দেখলাম তো কি হলো, এখন আমার কথা তো শেষ করিনি, শেষ না করলেও মুশকিল। তো বললাম হজরতজি ব্যাপার কি, এখন তো কি মুশকিল। পরে হজরত বললেন যে তুমি নিজে দাও ব্যাখ্যা, এটার কি ব্যাখ্যা হবে, তুমি নিজে বলো কি ব্যাপার কি। আমি জানতে চাইলাম ব্যাপার কি, উল্টা আমাকে বলো তুমি বলো ব্যাপার কি। পরে কি এখন শাইখের সামনে তো কোনো মানুষ একদম পৃথিবীতে এতটা মানে নতি স্বীকার আর কোথাও হয়তো করতে হয় না, করা লাগে না। নতি স্বীকার তো করতে হয় যাদের থেকে দিন শিখে মানুষ, এরম শিখে মা বাবার সামনে নত হয়, উস্তাদের সামনে নত হয়, কিন্তু নিজের আল্লাহওয়ালার শাইখের সামনে যেভাবে নত হইতে হয় এটা একদমই ভিন্নতর। কোনো যুক্তি চলে না, কথা চলে না, কিছুই না, এখন কি করবো আমি। আমার তো আগের থেকে কোনো কিছু খেয়াল ছিল না যে বলবো, কোনো প্রস্তুতি ছিল না। হযরত ওয়ালারই রূহ মুবারকের ফয়েজে, ফয়েজের বরকতে, হযরত ওয়ালার সুদৃষ্টির কল্যাণে যেটা বলার তৌফিক হয়েছে, তো বললাম যে হযরতজি আপনি আল্লাহ পাকের সঙ্গে যে অনেক বেশি একান্ত নৈকট্য উপভোগ করতেছিলেন, তো মহান আল্লাহর দিকে আপনার কোনো একান্ত বিষয় এরকম উদ্ঘাটিত উদ্ভাসিত হয়েছে রুহে, যেটা আপনি যেটার কারণে আপনি এরকম ভীষণ আনন্দে আপ্লুত হয়ে বিভোর হয়ে ফেরিভাবে আপনার ঠোঁটে হাসি পাইছে বাইশে উঠছে, আর আল্লাহর সঙ্গে কোনো খাস ব্যাপার ছিল আপনার। পরে আরো দুজন ছিলেন ওই কামরাতে, আমি এবং সঙ্গে আরো দুজন ছিলেন। পরে তাদেরকে হজরত জিজ্ঞেস করছেন তুমি বলো এটা কি, এটার বিষয় কি ছিল, আর বলছেন উনি একটা আরেকজনকে জিজ্ঞেস করছেন, হজরতওয়ালা খুশি হন নেতাদের উত্তরে এবং তখন বললেন যে আব্দুল মতিনের যেটা ব্যাখ্যা ছিল সেটা বেশি সুন্দর, কেসব মহামলা ছিল আজীব হাল। আল্লাহর খাস বান্দাদের এমন একান্ত বিষয়াদি থাকে যেগুলো তারা পৃথিবীতে কাউকে বলেন না, বলতে পারেন না। আউলিয়ারা দরদরু আনাল মাহাজ, মাওলানা জালালুদ্দীন রহমতুল্লাহ বলেন আল্লাহর ওলীদের অন্তরে আল্লাহর ভালোবাসার সঙ্গীত চলতে থাকে, জিকির ইয়াদ আল্লাহ পাকের মহব্বতের কোনো ঢেউ এরকম চলতে থাকে যেটা অব্যক্ত, যেটা তারা কখনো প্রকাশ করেন না। তাহলে বারা যা হায়াতে বেবাহাস, যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, উঠা বসা করেন, আল্লাহর মহব্বত শিখতে যান, তো এর দ্বারা তাদের রুহের জিন্দগি নসিব হয়, তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে, আল্লাহর নৈকট্যের নূর তাদের নসিব হয়। মায়ের দুধ খায় যেরকম শিশু তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়, পরে হাত পা নাচানাচি করতে থাকে, তো আউলিয়া কেরামের সঙ্গে যাদের এরকম মহব্বতের সম্পর্ক থাকে, উঠা বসা থাকে, তো তাদের রুহ থেকে আল্লাহ পাকের এই খাস মহব্বতের মারেফতের দুধ পান করে ওই রুহ গুলো এরকম হৃষ্টপুষ্ট হইতে থাকে, এর এক সেজদা লক্ষ সেজদার থেকে দামি হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, এই জন্য দুটো জিনিস দরকার, একদিকে নিজের চেষ্টা, ফিকির, মেহনত, আমল, মুজাহাদা, সেটাও দরকার, আর একদিকে কোনো কামেল আল্লাহওয়ালার সোহবত, নজর, দোয়া, তালিম, তরবিয়ত দরকার। এর এক আজীব এক ব্যাপার এটা যে আল্লাহওয়ালাদের নজর যদি কেউ পায়, স্নেহ যদি কেউ পায়, দোয়া যদি কেউ পায়, কোনো আল্লাহ আল্লাহর অন্তরে কারোর জন্য যদি জায়গা হয়ে যায়, কি যে ব্যাপার হয় এটা কে কাকে বুঝে বলবে? কাজীব সার এক আজীব বিষয় এটা। ইসলামের এই মহান বৈশিষ্ট্য সম্পর্কে অনেক মুসলমানরাও বেখবর, এমনকি অনেক আলেম মানুষরা পর্যন্ত বেখবর। ইসলামের এই মহান দৌলত সম্পর্কে অনেক আলেম মানুষরাও বেখবর। বুখারী শরীফ পড়াইতে পড়াইতে জিন্দেগি শেষ, রূহ মাওলা বলা হয়নি, রূহ মাওলা বলা হয়নি, যে নিসবত মাওলা, খাস তাল্লুক মাওলা, আউলিয়া কেরামকে আল্লাহ পাক নসিব করেন, আল্লাহ পাকের সঙ্গে যে একান্ত সম্পর্ক নসিব হয় সেটা নসিব হয় না, এভাবেই জিন্দেগি শেষ হয়ে যায়। এজন্য দুটো জিনিস জরুরি, যে আল্লাহ বরাদের সঙ্গে সম্পর্ক রাখা আর নিজে মুজাহাদা করতে থাকা। আল্লাহ কি তানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো কোনো আল্লাহর বান্দাকে দেখা গেছে কোনো আল্লাহ আল্লাহর সঙ্গে এক সাক্ষাৎ এক মোলাকাতে উলি আল্লাহ হয়ে গেছেন, এক নজর পাইছেন তো উলি আল্লাহ হয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু ব্যাখ্যা করে আল্লাহ তাকে তানবী বলেন যে এটার সঙ্গে মুজাহাদা যুক্ত আছে, ওই যে এক নজর আর একটুখানি সৌভাগ্য দোয়া পায়া তার আজকে এত বড় এই এত বড় মকবুলিয়ত, এত বেশি ঊর্ধ্বে আরোহণ, এটার পিছনে কিন্তু তার অনেক মজাদার সামিল আছে যেটা আমরা খেয়াল করিনি। হ্যাঁ, মত বলছেন এই কথা যে এর পিছনে নিশ্চয়ই তার অনেক মজাদা আছে। কত না আল্লাহকে খুঁজছিল, কান্নাকাটি করছিল, কত বন্ধা এরকম আছে পৃথিবীতে, একলা একলা কান্দে, একলা একলা ছটফট করতে থাকে, কতটা পরেশান হইতে থাকে, ব্যথিত হয়ে মন নিয়ে ঘুরে, আহা জিন্দগি গেল, কতজন হয়ে আল্লাহ হয়েছে, আমি তো কিছু হইতে পারলাম না, আমি তো সে কুলুর বরদি রয়ে গেলাম, হ্যাঁ ঘানিটা না বরদি থাকলাম। মুফতি শফিজ রহমতুল্লাহ আলাইহি পরে গেছেন হযরত হাকিম মুত্তাহাবির নিকট, পরে গেছিলেন, আগে চলে গেছিলেন তার সাথে শাহ হুসুল রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় আলেম ছিলেন এবং হযরত হাকিম মুত্তাহাবির তাকে অনেক বেশি স্নেহ করতেন আর অনেক বেশি বড় মাপের ওলিয়াল্লাহ ছিলেন। হ্যাঁ, শাহ হুসুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তো ফের পরে তো হজরত মুফতি শফিজ রহমতুল্লাহ গেছেন হাকিমুল মুজাহিদ সোহবতে। তো একদিন হজরত থানবীর সোহবতে, একদিন হজরত থানবীর সামনে মুফতি শফিজ রহমতুল্লাহ বড় বেশি আক্ষেপ করে আফসোস করে বলতেছিলেন যে হজরতজি, শাহ রসুল্লাহ তো আমার সাথী, একসঙ্গে দুজন পড়ছি দেওবন্দে, তো মা ও মজনু হাম সবের দর্দিওয়ান ভালোবাসার এই লাইনে দুজনই একসঙ্গে যাত্রা শুরু করছিলাম, উ বসহরা রফত মাদের কোছা রসুয়া সুদে, ইনি আল্লাহ পাকের ভালোবাসার কোন জাহানে চলে গেছেন আর আমি কোথায় এইভাবে পিছনে পড়ে থাকছি। তো ওনার এই আক্ষেপ করা এটাও দলিল যে ওনার রূহ কতটা উঠতে উঠছে। আল্লাহ দেখে আক্ষেপ করা, আফসোস করা, এরকম হইতে পারলাম না, এটাও আলামত যে তার রূহ উঠতে শুরু করছে, তার রুহেরও আল্লাহর দিকে উড্ডয়ন শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যথা, এই অস্থিরতা, এই ব্যাকুলতা, সেটাই প্রমাণ করে হযরত মুফতি শফিজ রহমতুল্লাহ আলাইহির এই শের এবং ছন্দের উত্তরে হযরত হাকিম মুহাম্মদ বললেন যে হ্যাঁ ভাই, ইহা ইহি দস্তুর হ্যায় কি ইস কিসি কো সাহারা দিয়া জাতা হ্যায় কি ইস কিসি কো সেহরা দিয়া জাতা হ্যায়, এখানে এটাই নিয়ম, এটাই তরিকা, কেউ এইভাবে আগে চলে যায়, কেউ পরে এসে যোগ দেয় না। তো এভাবে আল্লাহর পথ অতিক্রম হতে থাকে। যাই হোক, তোমারও তো এই পথে আসার তৌফিক হয়েছে, তোমাকেও আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন, অনেক দৌলত দিয়েছেন। বহরহাল তো আমার ভাই এই জিনিস এটা একদম এরকম খাস ধরনের উলিয়া উলিয়া থাকেন যারা, যাদের সংখ্যা পৃথিবীতে একদম কম। আমার শেখ রহমুল্লাহকে যেরকম দেখছি আমি, এই ধরনের উলিয়া উলিয়া পৃথিবীতে একদমই কম। অনেকে অলি মানুষ ঠিকই, কথা বলতে গিয়া স্লিপ অফ টাং অনেক বেশি, কথায় কথায় অ্যাক্সিডেন্ট হতে থাকে। আমার শেখ রহমুল্লাহকে দেখছি যে মানে একদমই কাটায় কাটায় আল্লাহকে সন্তুষ্টির সিরাতুল মুস্তাকিমের উপরে সর্বদা একদম অবিচল, অটল এবং বিলকুল অটল, কোনোভাবে এর থেকে নড়চড় নেই। আশ্চর্য মানুষ, ইস্তেকামত এত উঁচু মানের যে আশ্চর্যজনক। এক ছোট ঘটনা শুনে, করাচিতে একজন আলেম শেখ হাদিস বুখারি শরীফ পড়ান সারা জীবন, আলেম তো ভালো কিন্তু কোনো আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক আছে বলে আমরা জানি না। ওই মানুষটা আমার শেখ রহমুল্লাহকে অনেক কষ্ট দিতেন সারাটা জীবন, নানানভাবে হজরতের সমালোচনা, হজরতের বিরুদ্ধাচরণ, এই কখনো পাঠান মানুষ, কখনো লোক পাঠায়া হজরতকে নানান কথা বলা, এরকম তো হজরত রহমুল্লাহ হামেশা বরদাস্ত করতেন, চুপ থাকতেন, কখনোই তার ব্যাপারে কিছু বলতেন না, চুপচাপ থাকতেন। বহু বছর এভাবে গেছে, লম্বা জমানা, জমানাকে জমানা এইভাবে গেছে। তো একদিন হজরতওয়ালা রহমতুল্লাহ এর কামরাতে হজরতের খাস খাস কিছু মুরিদ তারা হঠাৎ বলতেছিলেন যে হজরতজি ওই মৌলানা এসা 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 এই কিছু ওনারা বলতেছিলেন। হজরতওয়ালা সঙ্গে সঙ্গে ব্রেক লাগাই দিয়েছেন, বললেন এ মিয়া এসা মত বলা করো, ও এক আলেমি দিন ভাই, ভাই এরকম বলল, তিনি একজন আলেম মানুষ, এরকম বলবা না তোমরা, তিনি একজন আলেম মানুষ। তো এই আমি তো সেখানে ছিলাম না, তা আমি করাচি গেলে এই ঘটনা আমাকে শুনেছেন একজন ভাই শামীম, হজরতের খলিফা ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে মাগফিরাত এবং জান্নাত দেন। উনি আমাকে শুনেছিলেন এই কথা যে আমাদেরকে হজরত সাথে সাথে বাধা দিয়েছেন যে ভাই বলো না এরকম, একজন আলেম হোসেন এরকম কথা কেমনে বলো। তো ওই মৌলানা সাহেব একবার হঠাৎ পড়ে তার পা ভেঙে গেছে, ওই পাঠান মৌলানা বড় আলেম, একবার কিসে কোন জায়গায় পড়ে গিয়ে পা ভেঙে গেছে, পরে নিজের শিষ্যদের সামনে পাঠান তো বেপরোয়া বললেন যে হেমিয়া ওই যে মৌলানা হাকিম আক্তার সাহেবের বিরুদ্ধে আমি বলি না, ওনার বদ্ধ লাগছে, তো আমার পাওয়া লাগছে। কোনো পরো নেই, কারো কোলামেলা বলতেছে যে আরে মিয়া আর কিছু না, ওনার বদ্ধ লাগছে, আমার পাওয়া ভেঙে গেছে। শেষ জীবনে হযরত আলী রহমতুল্লাহের কাছে উনি আসছেন, নিজে একবার সংবাদ পাঠিয়েছেন লোক দিয়ে যে আমি আসতে চাই, দেখা করতে চাই। হজরত বলছেন ঠিক আছে আসতে দাও আসুক। পরে উনি আসছেন, তো হজরতের সামনে বসছেন, পরে বললেন যে আমাকে মাফ করে দেন, আমি আপনার উপর অনেক জুলুম করছি। হজরতওয়ালা বললেন যে দিল থেকে সব মাফ, দিল থেকে সব মাফ। আশ্চর্য আল্লাহ, কি আজীব মামলা, হ্যাঁ একদমই আরামের সাথে মাফ করে দিয়েছেন। তিনি জানেন যে মাফ করে দিলে আল্লাহ খুশি হয়ে যাবেন, বস মাফ করে দিয়েছেন। কোনো আশ্চর্য যে কখনো হজরত অমূল্যর জোবারে এই মানুষের ব্যাপারে কিছুই শুনতাম না, জানতাম ঘটনা, লোকজন বলতো আমাদেরকে যে এসা ব্যাপার কি আজীব মানুষ চৌদ্দ জন্মে এই আল্লাহ আল্লাহ পাকের খাস করে যারা অনেক উঁচু মানে কোনোভাবে শরীয়তের কাটা থেকে চুর পরিমাণ তাদেরকে সরানো যায় না, সেটার উপরে তারা টোল থাকে। আল্লাহ তারা এরকম উচ্চ মানের ইস্তেকামতওয়ালা আউলিয়া বুজুর্গানের অনুসরণের আমাদেরকে তৌফিক দান। আল্লাহ সব বিচ্যুতি থেকে আমাদেরকে মুক্ত করেন, মাহফুজ করেন, হেফাজত করেন। সকলে এরাদা করি যে ইনশাআল্লাহ আমরা তো এইরকমই জিন্দগি মানাবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, মেহনত করবো, আগে বাড়বো। হ্যাঁ, নিজের যত রকমের খারাপই আছে সেগুলোকে দাবায়া দিয়া আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবো, নফসের গোলামি করব না, আল্লাহ পাকের গোলামি করব, নফসের মর্জি মতো চলব না, আল্লাহ পাকের মর্জি মতো চলব। আল্লাহ আমাদের তৌফিক দান। আলহামদুলিল্লাহ। আমার মনে পড়লো একটা বিষয়, হ্যাঁ, আমাদের এখানে ঢালকানগরে আমাদের এক দোস্ত ছিলেন হাফেজ মাওলানা সাকাব সাহেব রহমতুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে কয়েকদিন আগে, বেনুষ্ঠ করছিলেন, এর ইন্তেকাল হয়ে গেছে। তিনবার গুলোয় শরীফ পড়ে, একবার সুরায় ফাতেহা পড়ে তার রুহে সওয়াব নিছেন।
আমাদের আজীবন সদস্য সম্মেলন আগামী, একটি বিশেষ ঘোষণা, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া হাকিমুল উম্মতের আজীবন সদস্য সম্মেলন ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর মাসের 14 তারিখে শনিবার সকাল 8টা থেকে ইনশাআল্লাহ তাআলা।
যারা আজীবন সদস্য আছেন তারা ওখানে আসবেন ইনশাআল্লাহ, আর যারা সদস্য হবেন তারাও আসতে পারবেন, কিন্তু শুধু এমনি দেখা ইত্যাদির জন্য ওখানে ভিড় না করা, জায়গা সীমিত, ব্যবস্থাপনা সীমিত, সব লোক গিয়ে উঠলে তো আসল কাজের ব্যাঘাত হবে। যারা আসবে জামিয়ার কল্যাণের ফিকিরে তারা আসবেন, তাই না, সহযোগিতার ফিকিরে আসবেন। বাকি সাথীরা এমনি গিয়ে আবেগে হাজির হয়ে যাওয়া, অনেকে এরকম করতে থাকে, এমনি গিয়ে হাজির হয়ে দেখে, এরকম না করা। মূল কাজ যেটা সে জামিয়ার ওই কাজে যাতে বিঘ্ন না ঘটে, যারা আজীবন সদস্য তারা যাবেন, যারা আজীবন সদস্য হওয়ার ইচ্ছা তারা যাবেন। আল্লাহ পাক কবুল করেন, বহুত বহুত সাফল্য দান করেন।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69 8068 69,
01715 8068 69 8068 69 বলো ভাই, 01715 8068 69 অনেক সোজা তো ভাই, মাসাল অনেক সোজা করে দিছে।